এক ভাই প্রশ্ন করেছেন, আমি বাসা ভাড়া অ্যাডভান্স দিয়েছি 2 মাসের, এই 2 মাসের টাকা বাড়িওয়ালা প্রতি মাসে ভাড়া থেকে কাটবেন না। বাড়িওয়ালা বলতেছেন আপনি যখন বাসা ছাড়বেন তার 2 মাস আগে আমাকে জানাবেন, তখন সে হয়তো শেষ 2 মাস ভাড়া দিবে না। এখন এই টাকা জাকাত কে দিবে? শেষ 2 মাস যখন সে ভাড়া নিবে না, তাহলে তো এই অ্যাডভান্সটা শেষের 2 মাসের ভাড়ার বদলে তাকে দেওয়া হয়েছে, শেষের 2 মাসের ভাড়ার বদলে দেওয়া হয়েছে। কাজেই এই টাকার মালিক হয়ে গেছে বাড়িওয়ালা, জাকাত বাড়িওয়ালার উপর আসবে, ওই 2 মাসের টাকার জাকাত ভাড়াটিয়ার উপরে আসবে না। স্ত্রীর কাছে 50,000 টাকার স্বর্ণ আছে, নগদ আছে 1,500 টাকা, জাকাত কি স্বামী দিবে না স্ত্রী? ইসলামে প্রত্যেকের মালিকানা ভিন্ন, আপনার মালিকানা ভিন্ন, স্ত্রীর ভিন্ন, আপনার ছেলের ভিন্ন, আপনার মেয়ের ভিন্ন, আজকে যে হল তার মালিকানাও ভিন্ন। আজকে যে দুনিয়া আসলো তাকে কেউ গিফট করতে পারে, এটা তার, ওটা বাপ মা তার জন্য খরচ করতে পারবে, নিজেদের জন্য না। তো ইসলামে প্রত্যেকের মালিকানা ভিন্ন। কাজে স্ত্রীর কাছে 50,000 টাকা স্বর্ণ আছে, এই স্বর্ণের মালিক যদি স্ত্রী হয়ে থাকে তো জাকাত ওনাকে দিতে হবে। স্বামী দয়া করে দিলে অন্য কথা, কিন্তু দয়া করে দিতে হলে পারমিশন নেওয়া লাগবে, তোমার এই স্বর্ণের জাকাতটা আমি দিয়ে দিতে চাচ্ছি। স্ত্রী অনুমতি দিলে তখন দেওয়া যায় সব। আর যদি এই স্বর্ণের মালিকানা স্ত্রীর না হয় স্বামীর, তো জাকাত কে দিবে? অনেক স্বামী এরকম করে, স্ত্রীকে অলংকার দেয় পরো তুমি, কিন্তু মালিকানা আমার, তুমি পড়তে থাকো সারা জীবন পরো, কিন্তু মালিকানা আমার। তাহলে সর্বাবস্থায় ওই অলংকারের জাকাত কার উপর আসবে? স্বামীর উপর আসবে। আর স্ত্রীকে মালিক বানায় দেয় তাহলে মূলত স্ত্রীর উপরে আসবে, স্বামী দয়া করে দিতে পারে। যদি কেউ খতম তারাবি না পড়ে, সুরা তারাবি পড়ে বা পড়ায়, তার কি গুনাহ হবে? গুনাহ যদি কিছু লোক খতম তারাবি পড়ে তো গুনাহ হবে না। মূল মশলা হল যাদের একটু দাঁড়ায় থাকার ক্ষমতা আছে তাদেরকে নবীজি খতম তারাবি পড়তে বলেছেন, আর যারা বয়স হয়ে গেছে দাঁড়ায় থাকতে পারে না, শর্ট টাইম পারে, ওদেরকে সুরা তারাবি পড়তে বলছে। এলো মূল মশলা। কাজেই যাদের শক্তি সামর্থ্য আছে এদের খতম তারাবি পড়া উচিত। আর তারাবি সব মসজিদে জামাতে যে সব, আপনার ঘরে যদি হাফেজ রেখে জামাত করেন ওটারও একই সব। একটা হাফেজ রেখে আপনার ঘরে তারাবি জামাত চালু করলেন, আপনার আশেপাশের লোকজন ওই তারাবিতে শরিক হল, তো মসজিদে জামাতে যে সব ওই সব। আজকাল তো মসজিদে জামাত গুলো সমস্যা, ওই হাফেজ সাহেবদের জন্য টাকা কালেকশন করে করে কিনা, এটা তো তারাবি আশঙ্কাজনক হয়ে যায় তারাবি বাতিল হয়ে যাবে কিনা। বহুত লোক হাবেশ শব্দকে নিজেদের বাড়িতে রেখে আলাদা জামাত করে এবং দরকারও। দুনিয়াতে যে পরিমাণ হাফেজ আছে ওই পরিমাণ মসজিদ নেই, তাহলে বাকি হাফেজগুলো কোথায় তারাবি পড়াবে? এই জন্য শরিয়াতে মসজিদের তারাবির যে সব ঘরের তারাবির সেই সব এই তারাবির জামাত চালু করছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চালু করছেন, কিন্তু তিনি কোনদিনও ওই জামাতে শরীক হইতেন না, উনি ওনার বাসায় জামাত করতেন। তিনি চালু করছে, আগে তো মসজিদে অনেক জামাত হতো, এই ওখানেরটা ওখানেরটা ওখানে হয়তো ওমর সবগুলো ভেঙে এক জামাত করে দিল, উনি শরীক হইতেন না, সব বরাবর কি লিখছে, একই ব্যাংক কর্তা প্রদত্ত ব্যাংকের অবসর উত্তর সুবিধাসমূহ ব্যাংকের ইঞ্জিনিয়ার সিকিউরিটি গার্ড এদের জন্য জায়েজ হবে কিনা? জায়েজ, অন্যদের জন্য হারাম, কেন তা বুঝিয়ে বললে উপকৃত হব। কেন তো আপনাদের দরকার নেই, অনেক মাসলা সূক্ষ্ম থাকে যা বুঝতে গেলে 10-15 জামাত পড়ে আসতে হয়। আপনি যদি এখন মাস্টার্স ক্লাসে একটা প্রশ্ন করেন, আপনি পড়ছেন 5 পর্যন্ত প্রশ্ন করছেন, যা মাস্টার্সে পড়ানো হয় আর আপনার বিদ্যার দৌড় কোন পর্যন্ত? 5 পর্যন্ত। আপনাকে বোঝানো যাবে ব্যাংকে সব টাকা সুদ না, ব্যাংকে সুদ দেয় কিন্তু জনগণ যে টাকাটা জমা রাখছে এটা কি সুদ নাকি মূল টাকাটা? তো ব্যাংকের টাকার মধ্যে হালালও আছে হারামও আছে। এখন যারা সরাসরি সুদ লেখার সাথে জড়িত তাদের চাকরিটা হালাল না, আর যারা সুদ লেখার সাথে জড়িত না, ব্যাংকের ড্রাইভার, ব্যাংকের কম্পিউটারম্যান, ব্যাংকের ইলেকট্রিশিয়ান, ব্যাংকের ইমাম, ব্যাংকের পিয়ন, এরা কেউ সুদ লেখে না। তাদের শরিয়ত ব্যাখ্যা করে যে এদের বেতনটা হালাল অংশ থেকে আসতেছে, শরিয়ত ব্যাখ্যা করবে, আপনার কিছু বলার নেই। আল্লাহ যদি কিছু লোকের বাঁচাই দেয় তা আপনি সব লোকের আসামি বানাইবেন? আল্লাহ কিছু লোকের বাঁচাইতে চাইতেছে, কারণ যারা সুদে সুদ লেখার সাথে জড়িত না তাদের চাকরি হালাল, তারা বুঝিয়ে বলতে বলা হয়েছে। আমি চেষ্টা করলাম আমার শক্তি অনুযায়ী, আর কদ্দূর বুঝতেন আপনারা জানেন। হ্যাঁ, শুধু লেখা না, মানে এই পুরা লেনদেনের সাথে যারা জড়িত, টাকাটা তারা জনগণ থেকে সুদ কালেকশন করতেছে, জনগণকে সুদ দিচ্ছে, এই চক্করের সাথে যারা জড়িত, তাতে ম্যানেজারকে নিয়ে যারা ওই কাজে জড়িত তারাই পিয়ন, তো ওই কাজের সাথে কোন সম্পর্ক নেই। বিবাহ সহি হওয়ার জন্য কি কি শর্ত? এক পক্ষ থেকে প্রস্তাব, আর এক পক্ষ থেকে গ্রহণ, এইটা ওইখানের উপস্থিত সাক্ষীদের শুনতে হবে, টেলিফোনে বললে হবে না, সাক্ষীদের সামনে হইতে হবে এটা। আর একটা মোহর ধার্য করতে হবে, এত টাকা মোহর, তাহলে ইজাব কবুল, সাক্ষী, মোহর, এই চারটে লাগে বিবাহতে। আমরা কার জবাই খাব? মুসলমানের জবাই খাব যদি ইচ্ছা করে বিসমিল্লাহ না ছাড়ে, ইচ্ছা করে তো ঠিক আছে, অথবা যারা আহলে কিতাব, সত্যিকারে আহলে কিতাব, বর্তমানে আহলে কিতাব মানে ইহুদ নাসারা, এদের মধ্যে 12 না 14 না নাস্তিক। মুসলমানের মধ্যে অনেক নাস্তিক আছে না, পাসপোর্টে মুসলমান লেখে, মূলত সে নাস্তিক। ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচুর নাস্তিক আছে, ওদেরটা জায়েজ নেই। এখনো ওই সে তাওরাত মানে বা ইনজিল মানে নাস্তিক না, তো তার জবাইটাকেও হালাল রাখা হয়েছে, তার জবাইটাও হালাল। কোন ব্যক্তি রমজানের কোন এক রাতে মাগরিব ইশা ও তারাবির নামাজ জামাতে পড়ল, তাছাড়া অন্য কোন নফল ইবাদত করল না, এবং কোন গুনাহের কাজও করল না, তখন এই রাত যদি শবে কদর হয়ে থাকে, তাহলে কি এই শবে কদরের ফজিলত থেকে বঞ্চিত হবে? না, যেহেতু ঈশার নামাজ তো জামাতে পড়ছে, ঈশার নামাজ জামাতে পড়লে আধা রাত অর্ধেক রাত ইবাদত করার সব হয়, তো রাত তো মিস গেল না। দুনক তো পড়তে বলা হয়েছে যে পুরা রাত কভার করে, কিন্তু এক ঈশাও যদি পড়ে সেও মাহরুম যাবে না, শবে কদর থেকে মাহরুম যাবে না। হক্কানি আলেমগণের সোহবতে যে পুরুষরা দিন পালনের স্পৃহা পায়, তবে মহিলাদের এই সুযোগ নেই, এক্ষেত্রে তাদের দিনে উন্নতি ঘটানোর পদ্ধতি কি? ঘরে তালিম করতে হবে, ঘরে তালিম করতে হবে, ফজিলতের কিতাব। তারা যখন নবীদের হাদিস শুনবে বা হক্কানি ওলামাদের কিতাব থেকে শুনবে, তো তাদের ভিতরে ইবাদতের স্পৃহা সৃষ্টি হয়ে যাবে। পুরুষরা সরাসরি নেয়, তারা তালিমের মাধ্যমে নেয়, এই হল নিয়ম। এক আত্মীয় এমন আছে যিনি গত 5 বছর 90% সময় ফজরের জামাত তরককারী, বাড়িতে যখন থাকে অন্যান্য নামাজেরও একই অবস্থা। সন্তানের মুসলমানের অনুষ্ঠানে জাকজমক করে, মুসলমানের কোন অনুষ্ঠান নেই, গলতার মধ্যে আছে সে। মাদ্রাসার বর্তমান সিলেবাসকে যোগ উপযোগী মনে করে না, এটা তার মনে করার কি আছে? ফজর নামাজই পড়ে না, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার আছে? মাদ্রাসার সিলেবাস যোগ উপযোগী কিনা এটা বড় বড় আলেমরা চিন্তা করবে, ওরা চিন্তা করতে কইছে কেমনে? পিপড়ায় যদি চিন্তা করে হ্যাঁ যে আমেরিকা কিভাবে চালানো যায়, পিপড়ার চিন্তা করে কি বুঝবে, এর মাথায় কি আমেরিকা ঢুকবে? তাই সন্তানকে স্কুলে দিয়েছে, পরে মাদ্রাসায় দেওয়ার আশঙ্কা আছে। এখন প্রশ্ন হল, এমন আলেমের প্রতি আত্মীয়তার খাতির রাখি, ও এলাকার আলেম নাকি? আগে কয় নেই, 95% সে ফজরে জামাত তরককারী, তা আলেম হলো কেমনে? কি দাওরা পড়লে কি আলেম হয়ে যায়? আলেম হওয়ার পরে এলেম অনুযায়ী আমল করতে হবে। নবীদের 4টা কাজ, দাওয়াত, কিতাব কোরআনের তালিম, সুন্নতের তালিম, আত্মশুদ্ধি। আলেম হওয়ার পরে বাকি জিন্দেগি এই 4টে কাজ নিয়ে জড়িত থাকতে হবে। আপনারা মনে করেন যেই দাওরা হাদিস পড়ছে এ আলেম হয়ে গেছে, এটা আপনাদের বুঝ, শরিয়াত এটা বলে না। দাওরা পাস করে সে ব্যবসা করলো, তাকে আলেম বলা হবে না, ব্যবসায়ী বলা হবে। দাওরা পাস করে মিডিল ইস্টে যে ইমাম হলো তাকে ইমাম বলা হবে, আলেম বলা হবে না। আলেম বলা হবে চারটে কাজ নিয়ে চলতেছে, দাওয়াত ও তাবলীগ, কিতাবুল্লাহর তালিম, সুন্নতের তালিম, আত্মশুদ্ধি। সমস্ত নবীগণ এই চার কাজ দ্বারা দিন কায়েম করছেন। আর আলেমরা হল নবীদের ওয়ারিশ। নবীরা যে চারটে কাজ দেখে গেছে, চারোটা তার মধ্যে থাকতে হবে। কাজে এই টাইটেল পাস করলে তারা কি মনে করবেন না, আলেম মনে করবেন না, দেখতে হবে এই চারটে কাজ তার মধ্যে আছে কিনা। কাজে এই লোকটা মূলত কোন আলেম না, দাওরা পড়তে পারে কিন্তু কোন আলেম না। এর সাথে আত্মীয়তার খাতির রাখা জায়েজ আছে কিনা, তাকে আলেম হিসেবে শ্রদ্ধাবোধ জাগে না, তো করতে জাগবে। লোকের প্রতি শ্রদ্ধা করতে কাজবে, আপনার কোন দোষ না, দোষ ওর, ওই তো শ্রদ্ধা নষ্ট করছে। আমি একজন বুজুর্গের কাছে বায়াত হয়েছিলাম এবং আল্লাহর ফজলে অনেক ফায়দাও হয়েছে, কিন্তু এখন আমার বাসা তার খানকা থেকে অনেক দূরে হয়ে গেছে, যার কারণে মাসিক ইস্তেমা এবং তাকে আমার হালাত জানানো সম্ভব হচ্ছে না। তা আমি এখন কি করব, তার কাছ থেকেই পরামর্শ নেব নাকি অন্য কোন বুজুর্গের সাথে সম্পর্ক করব? আগের পীর থেকে ফায়দা উঠানো না গেলে সে অন্য কোন হক্কানি পীরের সাথে সম্পর্ক করবে, আগের পীর থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। তার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ জারি রাখবে, তার দোয়া নিবে, কিন্তু ইসলামী সম্পর্ক যার মজলিসে যাওয়া সহজ, যার সাথে যোগাযোগ রক্ষা করা সহজ, এমন কারোর সাথে রাখতে হবে, সর্বক্ষণ দরকার। একজনের কাছে হইলে আপনি আটকা পড়ে গেলেন, এটা শরীয়ত বলে না। তবে এক ডাক্তারের কাছে গেছেন, চিকিৎসা হয় না, তা আপনি আটকায় গেলেন, আর ওখানে যান। একজন সাতপন্থী আলেম বলেন, উলামাদের ফতোয়ার ইতিহাস, ফতোয়ার ইতিহাস আছে নাকি, ইতিহাস আলাদা ফতো আলাদা, আমাদের জানা আছে। তাদের ফতোয়ার কারণে ইমাম আজম আবু হানিফা জেল খাটছেন, এ কি বল। মনসুর হাল্লাজের মতো মহান আল্লাহর অলি সুলিতে চড়েছেন, মনসুর হাল্লাজের সুল হয়েছে তার পীরের ফতোয়ায়। মনসুর হাল্লাজের পীর ছিল জুনায়েদ বাগদাদি, সে তো তার বিরুদ্ধে ফতোয়া দিছে। আলেমদের ফতোয়া না, তার পীরের ফতোয়ায় সাত সাব সেই ফতোয়ার কবলে পড়েছেন, এর উত্তর কি? দিমাগ খারাপ, এলেগুলো দিমাগ খারাপ। হেডকোয়ার্টারে গোলমাল আছে, কারণ তার ভুলগুলো তো মূলত ধরাই দিছে ভারতের ওলামারা, দেওবন্দ বলেন, সাহারানপুর বলেন, আরো যত বড় বড় মাদ্রাসা আছে, মূলত তারা ধরাই দিছে। তা আপনি রুজু করেন। আর বাংলাদেশের আলেমরা কইছে যে আপনাকে যেহেতু রুজু করতে বলছে, আপনি রুজু না করে বাংলাদেশে আসেন না। ভুল তো এরা ধরাই দেয় নাই, ভুল ধরাই দিয়েছে কে? দারুল উলুম দেওবন্দ, তার শ্বশুরের মাদ্রাসা সাহারানপুর, ওখানে যে বেফাকুল মাদারেস আছে তারা, লখনৌর ওলামারা, ভারত থেকে অন্তত ২০টা কিতাব লেখা হয়েছে যে আপনার এই ভুল আপনি রুজু করেন না, উনি আজ পর্যন্ত করেন নাই। রুজুর নামে যে তামাশা করছে, রুজুর নামে কি করছে তামাশা, এই তামাশা বুঝতে হলে আদর্শ নারী নামে একটা পত্রিকা আছে, যেখানে নিয়মিত আমার লেখাও ছাপে, ওই পত্রিকায় যেটা কারেন্ট সংখ্যা ওটা দেখেন, উনি রুজুর নামে কি তামাশা করছে, রুজু করে নাই তো। দেওয়াবন্ধে রুজু করতে কয়েছে, পয়লো তো দেওয়াবন্ধের খুব তারিফ করছে, হ্যাঁ ওলামাদের সকল করা উচিত, তারা ভুল না ধরলে কে ধরবে, খুব তারিফ তরিফ করছে। করে রুজুটা কিভাবে করছে, যে যদি আমার দ্বারা কোন নবীর সানে কোন অসম্মানজনক কথা হয়ে থাকে তাহলে আমি এর থেকে রুজু করতেছি। এই যদি কয়ে রুজু করছেন, অথচ অসম্মানজনক কথা নিশ্চিতভাবে হয়েছে, বারবার হয়েছে, অসম্মানজনক কথা বারবার হয়েছে, অথচ উনি করতেছে কি, যদি হয়ে থাকে তাহলে রুজু করলাম, তো ফাঁক রাখছে এখানে। এইরকম রুজু একশো বার করলেও কি হবে না, রুজু হবে না। কাজেই রেলে কইছে যিনি বলল আমাদের ফতোয়ার কবলে পড়ছে, ফতোয়া তো উনি নিজেই ফতোয়ার কবলে পড়ার ব্যবস্থা করছে, উনি নিজেই। আপনি একটা বেগানা মহিলা নিয়ে ঘুরতেছেন, লোকেরা আপনার ব্যাপারে কুকু ধারণা করলো, আর এই লোক চিল্লা লাগায় আমার বেগানা একটা মহিলা বোরকা নেই, তারে হাত ধরে হাঁটতেছে, আপনার বদগুমানি করলো। তো পাবলিক দায়ী না আপনি দায়ী, আপনি দায়ী। আপনি একটা মেয়ে, বালেগা মেয়ে, আপনার মেয়ে হইতে পারে না, কেউ বোরকা টোরকা নেই, আপনি লয়ে ঘুরতেছেন, তো যেই দেখবে সে বদগুমানি করবে না, এই বদগুমানির জন্য কি পাবলিক দায়ী না ওই লোকটা দায়ী, সে তো বদগুমানির রাস্তা খুলে দিছে। তো সাত সাপ নিজে রাস্তা খুলে দিছেন, ওনার ব্যাপারে যে বিতর্ক হয়েছে এটা উনি নিজে রাস্তা করে দিচ্ছেন, উনি বিতর্কিত কথা বলছেন কেন, ইসলাম কারো বাপের সম্পত্তি না, যেটা কংক্রিট জিনিস কেয়ামত পর্যন্ত একই থাকবে, যা আছে তাই বলতে হবে, আমাদের নিজের পক্ষ থেকে কিছু বলার অধিকার নেই, আমরা যা বলি ওসব কোরআন কিতাব দেখে দেখে হুবহু ওইটা পেশ করি, বেশি সে বেশি কোন জায়গায় উদাহরণ দেওয়া হয় কথা সহজ করার জন্য, কিন্তু মূল কথাটা কোরআন হাদিসের তুনি সহি ব্যাখ্যা দেন নাই, ইচ্ছা করে হোক ভুলে হোক সহি ব্যাখ্যা দেন নাই। এই জন্য পুরা দুনিয়ার উলামারা ওনার বিরুদ্ধে চলে গেছে, তারপর উনি রুজু করতেন, ভুলটা স্বীকার করতেন, তো সব ঠিক হয়ে যেত, কিন্তু উনি ভুল স্বীকার করতে রাজি নেই, ভুল ধরা পড়ে দুই বছর হয়ে গেল, ওনার ভুল স্বীকার করার তৌফিক হয় নাই। খালি গায়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা, জায়েজ থাকলেও উচিত না, কারণ কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথাবার্তা বলা, আল্লাহর সাথে, তা আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন তাহলে তা আল্লাহর দরবারের শান বজায় রাখতে হবে না, তাহলে শরীর ঢেকেই তেলাওয়াত করা উচিত। অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে গুনাহগার হবে কিনা, যদি সে শুদ্ধ করার ফিকিরে থাকে তাহলে গুনাহগার হবে না, আর তো শুদ্ধ করার কোন ফিকির নেই, অশুদ্ধটাই চালাইতেছে, হাদিস আছে এরকম তেলাওয়াতকারীর জন্য লানত করে কোরআন, কোরআন লানত করে, কারণ সে কোরআনের মাথা ভাঙতেছে, হ্যাঁ হাড্ডি ভাঙতেছে, অর্থ নষ্ট হয়ে যেতেছে। ওটা হয়ে গেছে মনে হয় প্রশিক্ষণকালীন কোরআন পড়া শিখতে গিয়ে কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ কোরআন পড়লে নাকি হবে কিনা, এটা জব টার্গেটটা হয়ে গেছে, যে শুদ্ধ করার ফিকির আছে সে অশুদ্ধ পড়লেও অসব হবে, গোনা হবে না, কারণ সে শুদ্ধ করার চেষ্টা করতেছে। ওই জবের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। ব্যক্তিগত কোম্পানিতে হিন্দু কর্মচারী রাখলে মুসলমান ভাইদের হক নষ্ট হয় কিনা? যদি মুসলমান কর্মী পাওয়া যায় তো তাকে রাখাই তো বেশি হকদার। মুসলমানের ইনকামের উৎস করে দেওয়া, এটা তো আপনি শুধু কাজ নিলেন তা না, তো মুসলমানকে সেবাও করলেন, খেদমত করলেন। হ্যাঁ, যোগ্যতা তো থাকতে হবে, যোগ্যতা আছে কাজ বোঝে। এটা যদি মুসলমান পাওয়া যায় তো মুসলমানকে প্রাধান্য দিতে হবে। সেখানে হিন্দুকে প্রাধান্য দেওয়া মানে আপনার দিলের মধ্যে হিন্দু প্রেম আছে, আপনি দাদাদেরকে মুসলমানদের থেকে ভালো মনে করেন, যে দাদা মশাইদের ফজিলত মুসলমানদের থেকে বেশি, এরকম মনে কর। অনেক মুসলমানের এই হালাত, হিন্দুদের খুব মূল্যায়ন করে, ওরা খুব ভালো মানুষ, এদের তো ইমান নষ্ট হয়ে যায়। আরে কোন মুসলমানের গোনা থাকতে পারে, কিন্তু তার ইমান তো অন্য জিনিস। ইমান এমন এক জিনিস, এটা রসিলায় মুসলমান জান্নাতে যাবেই কোন এক সময়, কিন্তু হিন্দু যত ভালো মানুষ হোক কোন লাভ নেই, কোন লাভ। এই ভালো মানুষের, আমাদের দেশের নাস্তিকরা তো খুব ভালো মানুষ, কোন দুর্নীতি করে না, তো ভালো হয়ে গেল। তুমি দুর্নীতি করো না, তুমি যদি ইমান জানো না, এটা তো বড় দুর্নীতি। তোমার সৃষ্টিকর্তার উপরে ইমান আনো নাই তুমি, এটা কি সবচেয়ে বড় দুর্নীতি? এটা তুমি নামাজ পড়ো না, এটা সবচেয়ে বড় দুর্নীতি। তবে সে ভালো হলো কেমনে? অনেক ভাই রমজান উপলক্ষে আল্লাহর ঘরে আসেন, তারা যাতে রমজানের পরও আসা যাওয়া করেন, এজন্য সব মুসল্লিদের দায়িত্ব তাদের সাথে একটু যোগাযোগ রাখা, মহাব্বত রাখা, তাদেরকে বুঝানো যে আল্লাহ এক ওসিলায় তোমাকে আল্লাহর ঘরে নিয়ে আসছেন, তুমি এটা ধরে রাখো, ইনশাআল্লাহ পরকালে এক চান্সে বেসতে চলে যাইবা। রমজান অনেক মুসল্লি বেশি হয় না, কিন্তু রোজার পরে তারা আসে না। আর কেন আসে না? তাদের কেউ দাওয়াত দেয় না, বুঝায় না, তাদের সাথে সম্পর্ক রাখে না। তো যেহেতু রমজানের ওসিলা এসে গেছে, রমজান বরকতের মাস, শয়তান বন্দী থাকে, যে কারণে অনেক গুনাহগার লোকও চলে আসে। আর এই লোকগুলোকে বুঝায় ধরে রাখা, এটা ইমাম, মুয়াজ্জিন, মুসাল্লি এনাদের দায়িত্ব। টার্গেট করে এদের সাথে সম্পর্ক রাখা, উঠা বসা করা, এদেরকে বুঝানো আমাদের সকলের দায়িত্ব। একটা লোক যদি আপনার আমার ওসিলায় নামাজি হয়ে যায়, তো সারা দুনিয়ায় যত হীরা মণিমুক্তা আছে সবটার মালিক হইলে যে লাভ, তাতে বেশি লাভ। আপনার আমার দ্বারা একটা লোক যদি নামাজি হয়, মসজিদ মুখী হয়, সারা দুনিয়া পাইলে যা হয়তো তার থেকে বড় নিয়ামত পেয়ে গেলেন। এই ধরনের ভাইদেরকে খুঁজে খুঁজে এদের সাথে সম্পর্ক করা, বন্ধুত্ব করা, এদেরকে আদর আপ্যায়ন করা, এদেরকে ইফতারের দাওয়াত দেওয়া, এটাকে বলে দিনই দুস্তি। দিনই এই দিনই দুস্তি যারা করে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। আপনি ওই লোকটাকে মহব্বত করতেছেন, আপনার কোন স্বার্থ নেই, শুধু ওই লোকটা যদি তার নামাজি হয়ে যায়, মসজিদ মুখো হয়ে যায়, এটার জন্য করতেছেন। এই মহব্বতটা খালেস আল্লাহর জন্য। এর বিনিময় কি হবে? হাশরের ময়দানে যেদিন কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবেন। তাহলে ওদের সাথে দিনই দুস্তি করেন, মহাব্বত সৃষ্টি করেন, করে ওদেরকে মসজিদে রাখতে চেষ্টা করেন, যাতে রমজানের পরও তাদের আশা দেওয়া কি থাকে, জারি থাকে। প্রত্যেকের যদি একজনের দায়িত্ব নাই, এত লোক তো আসে না, যত লোক আপনারা নিয়মিত আসেন ওই পরিমাণ কি রমজানে বাড়ে, ওতে কম বাড়ে। কিন্তু প্রত্যেকে একজন দায়িত্ব নিলে দেখা যাবে যে সবার পিছনে মেহনত হইতেছে, কেউ বাদ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।